দানিয়েলের বই নম্বর ১১২।
ইসমাইলের ভবিষ্যৎবাণীমূলক প্রতীকবাদের উন্মোচন, ধনুর্ধর থেকে ১৪০ লাখ জনকে মোহর দানকারী পর্যন্ত।
আর ঈশ্বর বালকের সঙ্গে ছিলেন, এবং সে বড় হল এবং মরুভূমিতে বাস করল এবং একজন ধনুর্বিদ হয়ে উঠল। উৎপত্তি বেশ বিসি।
ইসমাইল একজন তীরন্দাজ হয়ে উঠেছিল, যা যুদ্ধের প্রতীক এবং রোমের বিরুদ্ধে আনা নির্বাহমূলক বিচারেরও প্রতীক।
বাবিলের দেশ থেকে যারা পালিয়ে রক্ষা পায় তাদের কণ্ঠস্বর সিয়নে ঘোষণা করার জন্য, আমাদের ঈশ্বর প্রভুর প্রতিশোধ, তার মন্দিরের প্রতিশোধ। বাবিলের বিরুদ্ধে ধনুর্ধরদের একত্র কর, তোমরা সকলেই যারা ধনু টানো তাকে চারদিক থেকে ঘিরে শিবির স্থাপন কর, তার মধ্য থেকে কেউ যেন পলায়ন করতে না পারে। তার কাজ অনুসারে তাকে প্রতিদান দাও, সে যা কিছু করেছে সেই অনুসারে তার প্রতি কর, কারণ সে প্রভুর বিরুদ্ধে, ইসরায়েলের পবিত্রজনের বিরুদ্ধে অহংকার করেছে। জিরমিয়া ৫০:২০।
তীরন্দাজরা বাবিলনকে তার কর্ম অনুযায়ী প্রতিদান দেয়, এবং সেই প্রতিদান শুরু হয় শীঘ্র আসন্ন রবিবারের আইনের সময়, প্রকাশিত বাক্যগ্রন্থের ৮ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠস্বরের সাথে, যখন বাবিলনের ক্রমবর্ধমান কার্যনির্বাহী বিচার আরম্ভ হয়।
আমি স্বর্গ থেকে আরেকটি স্বর শুনলাম, যা বলল, হে আমার প্রজা, তোমরা তার মধ্য থেকে বেরিয়ে আসো, যাতে তোমরা তার পাপগুলিতে অংশীদার না হও এবং তার বিপদসমূহের কোনোটি না পাও, কারণ তার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে এবং ঈশ্বর তার অন্যায়গুলি স্মরণ করেছেন। সে যেমন তোমাদের প্রতিদান দিয়েছে, তেমনি তোমরা তাকে প্রতিদান দাও, তার কাজ অনুযায়ী তাকে দ্বিগুণ দ্বিগুণ দাও। যে পেয়ালা সে ভরেছে সেই পেয়ালাতেই তাকে দ্বিগুণ ঢেলে দাও। সে যতটা নিজেকে মহিমান্বিত করেছে এবং বিলাসিতায় জীবনযাপন করেছে, ততটাই তাকে যন্ত্রণা ও শোক দাও, কারণ সে মনে বলে, আমি রানীর আসনে বসে আছি, আমি বিধবা নই এবং শোক আমি দেখব না। প্রকাশিত বাক্য ১৮:৪ পেরক্ত।
ইসমাইল ও তার মা হাগারকে জ্যেষ্ঠাধিকার উত্তরাধিকার সূত্রে পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছিল এবং তাদের বিতাড়িত করা হয়েছিল, ফলে ঈর্ষা ইসলামের ভবিষ্যৎবাণীমূলক প্রেরণা হয়ে উঠল, আর যুদ্ধ তাদের ভবিষ্যৎবাণীমূলক পেশা। প্রথম উল্লেখে সারা ইসমাইল ও তার মায়ের ওপর যে বাধা আরোপ করেছিলেন তা অন্তর্ভুক্ত আছে, এবং তাদের এই বাধা ঈশ্বরের বাক্য ও ইতিহাস জুড়ে ইসলামের একটি প্রধান ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। ইসমাইলের বংশধরেরা বুনো মানুষ হবে, যাদের হাত প্রত্যেক মানুষের বিরুদ্ধে, এবং তাদের সেই বুনো বৈশিষ্ট্যটি অশ্ব পরিবারের আরবীয় বন্য গাধা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। অতএব প্রথম ও দ্বিতীয় বিপদের ইসলামী যুদ্ধকে ক্রুদ্ধ ঘোড়ায় আরোহী যোদ্ধাদের মাধ্যমে প্রতিকায়িত করা হয়েছে।
ইসলাম হল শেষ বৃষ্টির বার্তা, এবং এটি যথার্থই যে তিনটি হায় তিনটি নির্দিষ্ট ভাববাদী রেখাকে প্রতিনিধিত্ব করে, কারণ শেষ বৃষ্টির পদ্ধতিই হল রেখার পরে রেখা। যখন প্রথম দুটি রেখার ভাববাদী বৈশিষ্ট্য একত্র করা হয়, তখন তারা তৃতীয় হায়ের রেখাকে প্রতিষ্ঠা করে। এই তিনটি ভাববাদী রেখা ১,৪৪,০০০ জনকে সিলমোহর দেওয়ার সময়কালকে চিত্রিত করে। এই তিনটি রেখা শেষ বৃষ্টির বর্ষণের সময়কালকে প্রতিনিধিত্ব করে, কারণ যখন তৃতীয় হায় ১১ সেপ্টেম্বর ২০০১ এসে উপস্থিত হল, তখন শেষ বৃষ্টি ছিটিয়ে পড়া শুরু করল।
অন্তিম বৃষ্টি ঈশ্বরের লোকদের ওপর বর্ষিত হবে। এক পরাক্রমশালী স্বর্গদূত স্বর্গ থেকে অবতীর্ণ হবেন এবং সমগ্র পৃথিবী তার মহিমায় আলোকিত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৮ এপ্রিল ১৯৯১।
মোহরকরণের সময়কালটি এছাড়াও সেই সময়কাল দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, যা আগেরও ১৮৪০ শুরু হয়ে ২২ অক্টোবর ১৮৪৪ তৃতীয় স্বর্গদূতের আগমনের মাধ্যমে সমাপ্ত হয়েছিল। সেই সময়কালটি হাবাক্কুক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়েও প্রতিনিধিত্ব করা হয়েছে। মিলারাইটদের ইতিহাস হাবাক্কুক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়কে পূরণ করেছিল, এবং সেইভাবে এটি শুরু হয়েছিল আগেরও ১৮ আগস্ট ১৮৪০, যখন স্বর্গদূত অবতীর্ণ হয়েছিলেন, এবং এটি সমাপ্ত হয়েছিল ২২ অক্টোবর ১৮৪৪ যখন তৃতীয় স্বর্গদূত আগমন করেছিলেন।
হাবাক্কুক দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে যে দর্শনের শেষে সেই দর্শন কথা বলবে। প্রকাশিত বাক্য ১০ অধ্যায়ের ৩য় পদে স্বর্গদূত উচ্চস্বরে চিৎকার করে, বলে, এবং ২২ অক্টোবর ১৮৪৪ সেই একই স্বর্গদূত শপথ করে, বলে যে আর সময় থাকবে না। হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পদের প্রহরী ১৮৪০ সালের ১১ আগস্টে স্থাপিত,
কারণ তখনই প্রহরীরা তাদের কণ্ঠ উঁচু করে।
১৮৩৮ সালের বিদ্রোহে, যেটিকে সিস্টার হোয়াইট প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায়ের সেই স্বর্গদূতের প্রতিনিধিত্ব হিসেবে চিহ্নিত করেন, যিনি তার মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করার কথা ছিল, প্রহরীরা জোন্স ও ওয়াগনার তাদের কণ্ঠ সিঙ্গার ন্যায় উচ্চে তুললেন ঈশ্বরের লোকদের তাদের অপরাধ দেখানোর জন্য, কারণ তাদের বার্তাটি ছিল লাওদিকিয়ার প্রতি বার্তা। ২০০১ সালের ১২ সেপ্টেম্বর, যা ১৮৩৮ সালের ইতিহাস দ্বারা প্রতিকায়িত ছিল, প্রভু তার অন্তিম দিনের লোকদের জিরোমিয়ার পুরাতন পথসমূহে ফিরিয়ে নিলেন, যেখানে প্রহরীদের কথা শোনা হয়নি। স্বর্গদূতের অবতরণ প্রহরীদের ভিববিশ্বদ্বাণীমূলক আগমনকে চিহ্নিত করে।
১৮৪০ সালের ১১ আগস্ট যে কণ্ঠস্বর এসেছিল, তা প্রহরীদের মাধ্যমে পৌঁছানো হয়েছিল, এবং জিরেমিয়াকে বলা হয়েছিল যে তার হতাশার পর যদি তিনি তার বিশ্বাস ও ঈশ্বরে ভরসায় ফিরে আসেন, তবে তিনি ঈশ্বরের মুখপাত্র হবেন। যে দর্শনটি বিলম্বিত ছিল, তা যখন অবশেষে ১৮৫৪ সালের ২২ অক্টোবর এল, তখন সেটি কথা বলল। হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের সময়কাল, যা মিলারাইট ইতিহাসে পূর্ণতা পেয়েছিল, তা ১৪৪,০০০ শিলমোহর দানের সময়কালকে চিত্রিত করে।
অত্যাবশ্যক যে ১১ আগস্ট ১৮৪০ থেকে ২২ অক্টোবর ১৮৪৪ পর্যন্ত সময়কালটি ১৪৪,০০০ মোহরবদ্ধকরণকে চিত্রিত করে। এটি সেই সময় যখন শেষ বৃষ্টি বর্ষিত হয়। শেষ বৃষ্টির বার্তাকে লাইন ওপর লাইন পদ্ধতির মাধ্যমে শনাক্ত করা অপরিহার্য। ১৪৪,০০০ মোহরবদ্ধকরণ যে বিশেষ সময়কাল, তা ভবিষ্যৎবাণীর ধারায় বারবার উপস্থাপিত হয়েছে, এবং এটি হাবাক্কুক ২ও দেখা যায়। সিস্টার হোয়াইট সরাসরি এটিকে মিলারাইট ইতিহাসে পুরনো হয়েছে বলে চিহ্নিত করেছেন। তিনি আরও বারবার শিক্ষা দেন যে মিলারাইট ইতিহাস ১৪৪,০০০ ইতিহাসে পুনরাবৃত্তি হয়।
যে ভবিষ্যৎবাণীগুলিকে তারা দ্বিতীয় আগমনের সময়ের জন্য প্রযোজ্য বলে মনে করেছিল, সেগুলোর সঙ্গে জড়িয়েছিল এমন শিক্ষা যা তাদের অনিশ্চয়তা ও উৎকণ্ঠার অবস্থার সঙ্গে বিশেষভাবে মানানসই ছিল এবং তাদেরকে এই বিশ্বাসে ধৈর্য ধরে অপেক্ষা করতে উৎসাহিত করত যে যা এখন তাদের বোঝার কাছে অস্পষ্ট, তা যথাসময়ে স্পষ্ট হয়ে উঠবে। এই ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে ছিল হাবাক কূপ ২-১ যত চদগো, আমি আমার প্রহরাস্থলে দাঁড়াব, প্রাচীরের উপর অবস্থান নেব এবং লক্ষ্য করব তিনি আমাকে কি বলেন, এবং যখন আমাকে তিরস্কার করা হবে তখন আমি কি উত্তর দেব। আর প্রভু আমাকে উত্তর দিলেন, বললেন, দর্শনটি লিখ এবং ফলকদের উপর স্পষ্ট করে লিখ, যাতে যে পড়ে সে দৌড়াতে পারে, কারণ দর্শনটির জন্য এখনও একটি নির্দিষ্ট সময় আছে, কিন্তু শেষে তা কথা বলবে এবং মিথ্যা বলবে না। যদিও তা বিলম্ব করে, তবু তার জন্য অপেক্ষা কর, কারণ তা অবশ্যই আসবে, দেরি করবে না। দেখ, যার প্রাণ গর্বে ফুলে উঠেছে তার মধ্যে সততা নেই, কিন্তু ধার্মিক ব্যক্তি তার বিশ্বাসে জীবিত থাকবে। ১৮৪২ সালেই এই ভবিষ্যৎবাণীতে দেওয়া দর্শনটি লিখ এবং তা ফলকসমূহে স্পষ্ট করে লিখে দাও, যাতে যে পড়ে সে দৌড়াতে পারে। এই নির্দেশ চার্লস ফিচকে দানিয়েল ও প্রকাশিত বাক্যের দর্শনসমূহ চিত্রিত করার জন্য একটি ভবিষ্যৎবাণীমূলক চার্ট প্রস্তুত করতে প্রেরণা দিয়েছিল। এই চার্টটির প্রকাশকে হবক্ষুকের দেওয়া আদেশের পরিপূর্তি হিসেবে গণ্য করা হয়েছিল। তবে তখন কেউ খেয়াল করেনি যে একই ভবিষ্যৎবাণীতেই দর্শনের পরিপূর্তিতে এক প্রকার বিলম্ব, অপেক্ষাকাল, উল্লেখ করা হয়েছে। হতাশার পর এই শাস্ত্রবাক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হল। দর্শনটি এখনও নির্ধারিত সময়ের জন্য, কিন্তু শেষে তা কথা বলবে এবং মিথ্যা বলবে না। যদিও তা বিলম্ব করে, তার জন্য অপেক্ষা কর, কারণ তা অবশ্যই আসবে, বিলম্ব করবে না, ধার্মিক ব্যক্তি তার বিশ্বাসে বাঁচবে। ইজিকিয়েলের ভবিষ্যৎবাণীর একটি অংশ বিশ্বাসীদের জন্য শক্তি ও সান্ত্বনার উৎস ছিল। প্রভুর বাক্য আমার কাছে এল, তিনি বললেন, মানবপুত্র, ইসরায়েলের দেশে তোমাদের যে প্রবাদটি আছে, দিনগুলি দীর্ঘায়িত হচ্ছে এবং প্রত্যেক দর্শন ব্যর্থ হচ্ছে, তা কি? অতবেব তাদের বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, দিনগুলি নিকটে এবং প্রত্যেক দর্শনের ফল, আমি কথা বলব এবং যে বাক্য আমি বলব তা ঘটবে, আর তা আর বিলম্বিত হবে না। ইসরায়েলের গৃহের লোকেরা বলে, তিনি যে দর্শন দেখেন তা বহুদিন পরের জন্য এবং তিনি সুদূর ভবিষ্যতের সময়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করেন। অতবেব তাদের বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমার কোনো বাক্য আর বিলম্বিত হবে না, বরং যে বাক্য আমি বলেছি তা সম্পন্ন হবে। ইজিকিয়েল ১২:৩০-২২, কুচপেশ ৮৭, ২৮। দ্য গ্রেট কন্ট্রোভার্সি তর্ণন 600 এবং 339।
মিলারাইটরা শুধু নিজেদেরকে দশ কুমারীর উপমা এবং হবক্কুকের দ্বিতীয় অধ্যায় পূর্ণ করতে দেখেননি, বরং তাদেরকে এও দেখানো হয়েছিল যে যে ইতিহাসে তারা এসব ভবিষ্যৎবাণী পূর্ণ করছিলেন সেটিই সেই একই ইতিহাস যেটিকে ইজেকিয়েল চিহ্নিত করেছিলেন, যেখানে প্রত্যেক দর্শনের পরিণতি পূর্ণ হওয়ার কথা ছিল। 144,000 জনের মোহরকরণকে যে ইতিহাসের ধারাটি উপস্থাপন করে সেখানেই প্রত্যেক দর্শনের পরিণতি পূর্ণ হয়।
যে রেখাসমূহ অন্তিম বৃষ্টির সময়কাল এবং 144,000-এর সিলমোহরকরণকে উপস্থাপন করে সেগুলোকে একত্র করা হয়েছে এই মর্মে প্রতিষ্ঠা করতে যে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস সর্বদা আলফা ও ওমেগার স্বাক্ষর বহন করে।
মিলারাইটদের ইতিহাস প্রকাশিত বাক্য দশম অধ্যায়ের স্বর্গদূতের কণ্ঠস্বর দিয়ে শুরু হয় এবং একই কণ্ঠস্বর দিয়ে শেষ হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর প্রকাশিত বাক্য 18তম অধ্যায়ের প্রথম কণ্ঠস্বর দিয়ে শুরু হয় এবং প্রকাশিত বাক্য 18তম অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠস্বর দিয়ে শেষ হয়। হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায় প্রহরীদের কণ্ঠস্বর দিয়ে শুরু হয় এবং জিরোমিয়ের প্রহরীর কণ্ঠস্বর দিয়ে শেষ হয়। প্রথম হায় মুহাম্মদ দিয়ে শুরু হয় এবং মেহমেদ দ্বিতীয়ই দিয়ে শেষ হয়। দ্বিতীয় হায় ইসলামের চার স্বর্গদূতের মুক্তির মাধ্যমে শুরু হয় এবং ইসলামকে সংযত করার মাধ্যমে শেষ হয়।
যে পদ্ধতিটিকে অন্তিম বৃষ্টি বলা হয় সেটি ইশাইয়ার পঙ্ক্তি পর পঙ্ক্তি পদ্ধতি, এবং অন্তিম বৃষ্টির বার্তাকে শনাক্ত ও প্রতিষ্ঠা করতে যে পঙ্ক্তিগুলো একত্র করা হয় সেগুলো অবধারিতভাবে আলফা ও ওমেগার স্বাক্ষর বহন করে। প্রকাশিত বাক্যের নবম অধ্যায়ের প্রথম হায় মুহাম্মদ দিয়ে শুরু হয়ে মুহাম্মদ দ্বিতীয় দিয়ে শেষ হয়। এই সময়কালটি দুই ধরনের যুদ্ধ পদ্ধতিতে বিভক্ত। প্রথমটি রোমের বিরুদ্ধে অসংগঠিত আক্রমণ, যা আবু বাকরের মাধ্যমে প্রকৃত অর্থে শুরু হয়েছিল। তারপর 150 বছরের একটি সময় যখন ইসলামের প্রথম সংগঠিত যুদ্ধ সংগঠিত হয়েছিল।
150 বছরকে 5 মাস নামের সময় ভবিষ্যৎবাণী দ্বারা চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় হাতেও একটি সময় ভবিষ্যৎবাণী রয়েছে, যা 391 বছর ও 15 দিন। অতএব যেহেতু প্রথম ও দ্বিতীয় হায়ের ভবিষ্যৎবাণীমূলক কাঠামো শুরুর সঙ্গে সমাপ্তিকে চিহ্নিত করে, তাই এতে শিলকরণ ও একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে একটি বিভাজন রয়েছে। শিলকরণের প্রক্রিয়াটি প্রথম হায়ের ইতিহাসের শুরুতে উপস্থাপিত হয়েছে এবং এটি দ্বিতীয় হায়ের শেষে উপস্থাপিত হয়েছে।
প্রথম হায়ে চতুর্থ আয়াতে বর্ণিত শিলবদ্ধকরণের পর যা আসে তা হল 5 মাস 150 বছর। 5 মাসের উল্লেখ দুবার আছে, একবার পঞ্চম আয়াতে এবং আবার দশম আয়াতে। দ্বিতীয় হায়ে 11 আগস্ট 1840 থেকে 22 অক্টোবর 1844-এর শিলবদ্ধকরণ প্রক্রিয়ার আগে যে বিষয়টি আছে তা হল 15 নম্বর আয়াতের ঘণ্টা, দিন, মাস ও বছরের ভবিষ্যৎবাণী 391 বছর এবং 15 দিন। সব মিলিয়ে একটানা ধারায় পঞ্চম ও ষষ্ঠ তুর্য শিলবদ্ধকরণ প্রক্রিয়ারই এক চিত্র দিয়ে শুরু হয় এবং শেষ হয়।
দুটি রেখা হিসেবে লাইন পর লাইন প্রয়োগ করলে তারা এমন একটি শুরু ও একটি সমাপ্তি শনাক্ত করে যা যথাক্রমে মুহাম্মদ প্রথম ও মুহাম্মদ দ্বিতীয় দ্বারা চিহ্নিত। লাইন পর লাইন অনুযায়ী প্রতিটি রেখায় তারা দুইটি পৃথক সময়কাল শনাক্ত করে, যা সৃষ্টি হয় প্রতিটি রেখার একটি সময়ভিত্তিক ভবিষ্যৎবাণী থাকার ফলে। প্রথম দুর্ভোগের ইতিহাসে ইসলাম রোমকে আঘাত করার জন্য নির্ধারিত ছিল এবং দ্বিতীয় দুর্ভোগে রোমকে হত্যা করার জন্য নির্ধারিত ছিল। প্রথম দুর্ভোগ ছিল বর্ষা, তলোয়ার ও তীরের যুদ্ধ এবং দ্বিতীয় দুর্ভোগে অস্ত্রশস্ত্র হিসেবে বারুদের প্রবর্তন ঘটে।
পদ 10। তাদের লেজ ছিল বিচ্ছুর মতো এবং তাদের লেজে হুল ছিল এবং তাদের ক্ষমতা ছিল 5 মাস ধরে মানুষকে আঘাত করা। 11। আর তাদের ওপর একজন রাজা ছিল, তিনি হলেন অতল গহ্বরের স্বর্গদূত। হিব্রু ভাষায় তার নাম আবাদ্দন আর গ্রিক ভাষায় তার নাম অপল্লিয়ন। এই পর্যন্ত কিথ আমাদেরকে প্রথম 5টি তুরির ধ্বনির চিত্রণ প্রদান করেছেন, কিন্তু এখন আমাদের তার কাছ থেকে বিদায় নিয়ে এখানে প্রবর্তিত ভাববাণীর নতুন বৈশিষ্ট্যের প্রয়োগে অগ্রসর হতে হবে, অর্থাৎ ভাববাণীমূলক সময়কালসমূহ। তাদের ক্ষমতা ছিল 5 মাস মানুষের ক্ষতি করা। পদম প্রশ্ন ওঠে, তারা 5 মাস কাদের ক্ষতি করবে? নিঃসন্দেহে যাদের পরে তারা হত্যা করবে। দেখুন পদ 15। মানুষদের তৃতীয় অংশ, অর্থাৎ রোমান সাম্রাজ্যের তৃতীয় অংশ, তার গ্রিক বিভাগ। 2। তারা তাদের যন্ত্রণাদানের কাজ কখন শুরু করার কথা ছিল। ১১তম পদটি প্রশ্নটির উত্তর দেয়। ও তাদের ওপর একজন রাজা ছিল, মুহাম্মদের মৃত্যুর পর থেকে ত্রয়োদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত মুসলমানরা বিভিন্ন নেতার অধীনে নানা গোষ্ঠীতে বিভক্ত ছিল, তাদের সকলের ওপর বিস্তৃত কোনো সাধারণ নাগরিক সরকার ছিল না। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে উসমান এমন এক সরকার প্রতিষ্ঠা করেন যা পরে অটোমান সরকার বা সাম্রাজ্য নামে পরিচিত হয়, যা ক্রমে বৃদ্ধি পেয়ে প্রধান প্রধান মুসলমান গোত্রের ওপর বিস্তৃত হয় এবং তাদেরকে এক মহারাজতন্ত্রে একীভূত করে।
দুই রাজার চরিত্র, যে অতল গহ্বরের স্বর্গদূত। স্বর্গদূত বলতে একজন বার্তাবাহক, একজন প্রতিনিধি। সে ভালও হতে পারে, মন্দ, এবং সবসময়ই কোনো আধ্যাত্মিক সত্তা বোঝায় না। অতল গহ্বরের স্বর্গদূত অর্থাৎ সেটি খোলার পর সেখান থেকে যে ধর্মটি উদ্ভূত হল তার প্রধান প্রতিনিধি। সে ধর্মটি হল মুহাম্মদীয় ধর্ম এবং সুলতানই তার প্রধান প্রতিনিধি। সুলতান অথবা গ্র্যান্ড সেনিয়র, যেমন নামে তাকে সমানভাবে ডাকা হয়, তিনিই সর্বোচ্চ খলিফা বা মহাযাজকও, যিনি নিজের ব্যক্তিসত্তায় সর্বোচ্চ আধ্যাত্মিক মর্যাদাকে সর্বোচ্চ জাগতিক কর্তৃত্বের সঙ্গে একত্র করেছেন। ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ, P361।
তিন, তার নাম হিব্রু ভাষায় অ্যাবাডন, বিনাশকারী, গ্রিক ভাষায় আপোলিয়ন, নিধনকারী বা ধ্বংসকারী। দুটি ভাষায় দুটি ভিন্ন নাম থাকার ফলে স্পষ্ট যে শক্তির নামের চেয়ে তার চরিত্রই উপস্থাপিত হয়েছে। যদি তাই হয়, উভয় ভাষায় যেমন বলা হয়েছে, সে একজন ধ্বংসকারী। অটোমান সরকারের চরিত্র সর্বদাই এমন ছিল। কিন্তু উসমান গ্রিক সাম্রাজ্যের ওপর তার প্রথম আক্রমণ কবে করেছিলেন? গিবন, ডিক্লাইন অ্যান্ড ফল ইত্যাদি অনুযায়ী 1299 সালের 97 জুলাই ওসমান প্রথম নিকোমিডিয়ার ভূখণ্ডে প্রবেশ করেন। কিছু লেখকের গণনা এমন ধারণার উপর নির্ভর করেছে যে সময়কালটি অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার সঙ্গে শুরু হওয়া উচিত, কিন্তু এটি স্পষ্টতই একটি ভুল, কারণ তাদের কেবল তাদের ওপর একজন রাজা থাকারই কথা ছিল না, বরং 5 মাস ধরে মানুষকে যন্ত্রণাও দেওয়ার কথা ছিল। কিন্তু যন্ত্রণার সময়কাল নির্যাতনকারীদের প্রথম আক্রমণের আগে শুরু হতে পারে না, যা, যেমন উপরে বলা হয়েছে, 1990 সালের 27 জুলাই ছিল।
নিম্নোক্ত গণনাটি এই সূচনাবিন্দির উপর ভিত্তি করে 1838 সালে জে লিজ কর্তৃক রচিত ক্রাইস্ট সেকেন্ড কামিং এটসেট্রা শীর্ষক গ্রন্থে প্রণীত ও প্রকাশিত হয়েছিল। আর তাদের ক্ষমতা ছিল 5 মাস ধরে মানুষকে ক্ষতি করার। এ পর্যন্তই তাদের অধিকার বিস্তৃত ছিল, নিরবচ্ছিন্ন লুটপাটের মাধ্যমে যন্ত্রণা দিতে, কিন্তু রাজনৈতিকভাবে তাদের ধ্বংস করতে নয়। 5 মাস, প্রতি মাস 30 দিন ধরে, দাঁড়ায় 150 দিন, এবং যেহেতু এই দিনগুলো প্রতীকী, তাই এগুলো 150 বছরকে নির্দেশ করে। বনৈশু ইংরিসালের 27 ঘাইব্যাট থেকে শুরু করে এই 150 বছর 34 পর্যন্ত পৌঁছায়। সেই সমগ্র সময় জুড়ে তুর্কিরা গ্রিক সাম্রাজ্যের সঙ্গে প্রায় অবিরাম যুদ্ধে লিপ্ত ছিল, তবু সেটিকে জয় করতে পারেনি। তারা গ্রিকদের বেশ কয়েকটি প্রদেশ দখল করে ধরে রেখেছিল, কিন্তু তবুও কনস্টান্টিনোপলে গ্রিক স্বাধীনতা বজায় ছিল। কিন্তু চৌতৈশু ইঙ্গিসালেন ওই 150 বছরের অবসানে এক পরিবর্তন আসে, যার ইতিহাস পরবর্তী তুরির অধীনে পাওয়া যাবে। উরাইয়া স্মিথ, দানিয়েল ও প্রকাশিত বাক্য, পনসর ব্যাস 10:05।
উরিয়াহা স্মিথ 150 বছরের বিষয়ে জোসাইয়া লিচের গণনাটি উদ্ধৃত করছেন, যা সমাপ্ত হলে পরবর্তী তুর্যের 391 বছর ও 15 দিনের ভবিষ্যৎবাণীর সূচনাবিন্দু নির্দেশ করে। এই দুই সংযুক্ত সময়ভিত্তিক ভবিষ্যৎবাণী সম্পর্কে লিচের পূর্বাভাসের ওপর মন্তব্য করতে গিয়ে সিস্টার হোয়াইট লিপিবদ্ধ করেছেন।
1840 সালে ভবিষ্যৎবাণীর আর একটি লক্ষণীয় পরিপূর্ণতা ব্যাপক আগ্রহ জাগিয়ে তুলেছিল। তার 2 বছর পূর্বে দ্বিতীয় আগমনের প্রচারকারী প্রধান সেবকদের একজন জোসিয়া লিচ প্রকাশিত বাক্য 9 অধ্যায়ের একটি ব্যাখ্যা প্রকাশ করেন, যেখানে তিনি অসমানীয় সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন। তার গণনা অনুসারে এই শক্তির পতন ঘটবে 1840 সালের 11 আগস্ট, যখন কনস্টান্টিনোপলে অসমানীয় শক্তির ভঙ্গ হওয়া প্রত্যাশিত হতে পারে। এবং আমি বিশ্বাস করি বাস্তবেও বিষয়টি তেমনই প্রমাণিত হবে।
নির্দিষ্ট সেই সময়েই তুরস্ক তার রাষ্ট্রদূত তদের মাধ্যমে ইউরোপের মিত্রশক্তিগুলোর সুরক্ষা গ্রহণ করেছিল এবং এভাবে নিজেকে খ্রিস্টীয় জাতিসমূহের নিয়ন্ত্রণাধি করেছিল। ঘটনাটি ভবিষ্যৎবাণীকে যথাযথভাবে পরিপূর্ণ করেছিল। বিষয়টি জানা গেলে অগণিত মানুষ মিলার ও তার সহকর্মীদের গৃহীত ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নীতিসমূহের যথার্থতা সম্বন্ধে নিশ্চিত হয়েছিল এবং আগমন আন্দোলন এক আশ্চর্য প্রেরণা লাভ করেছিল। বিদ্বান ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা মিলারের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তার মতামত প্রচার করতেও এবং প্রকাশ করতেও। আর 1840 থেকে 1854 সাল পর্যন্ত কাজটি দ্রুত বিস্তৃত হয়েছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 334-335।
প্রথম ও দ্বিতীয় হায় দুটি পরস্পর সংযুক্ত সময় ভবিষ্যৎবাণী দ্বারা সংযুক্ত। প্রথম হায় মোহরকরণের একটি চিত্র দিয়ে শুরু হয় এবং দ্বিতীয় হায় 1840 সালের আগস্ট 11 থেকে 1854 সালের অক্টোবর 22-এ সপ্তম তুরির ধ্বনি পর্যন্তের ইতিহাসে সমাপ্ত হয়, যেটিও মোহরকরণের একটি চিত্র। শুরু ও শেষ আলফা ও ওমেগার স্বাক্ষর বহন করে, কারণ যেমন সেই ইতিহাসে যেখানে খ্রিস্ট এক সপ্তাহের জন্য চুক্তিকে নিশ্চিত করেছিলেন, তেমনি এই সময়কালটি দুই ভাগে বিভক্ত। প্রথম পর্বটি প্রথম মুহাম্মদ দিয়ে শুরু হয় এবং দ্বিতীয় মুহাম্মদ দিয়ে শেষ হয়। দ্বিতীয় পর্বটি ঈশ্বরের সামনে থাকা সোনার বেদীর চারটি শৃঙ্গ থেকে আসা একটি কণ্ঠস্বর দিয়ে শুরু হয় এবং তা খ্রিস্টের কণ্ঠস্বর দিয়ে শেষ হয়, যিনি যুগ যুগান্তর ধরে জীবিত, যিনি স্বর্গ এবং সেখানে যা কিছু আছে এবং পৃথিবী এবং সেখানে যা কিছু আছে এবং সমুদ্র এবং সেখানে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, তার দ্বারা শপথ করে বলেন যে আর সময় থাকবে না।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
ঈশ্বরের জনগণের অতীত যাত্রাপথের মহিমান্বিত ইতিহাস সম্পর্কে সন্দেহ সৃষ্টি করতে মনে শয়তান যে কোনো প্রশ্ন উস্কে দিতে পারলে তা তার শয়তানি মহামান্যকে সন্তুষ্ট করবে এবং ঈশ্বরের প্রতি অপরাধ হবে। প্রভু শক্তি ও মহান মহিমাসহ শীঘ্রই আমাদের পৃথিবীতে আসবেন, এই বার্তাটি সত্য এবং 1840 সালে এর ঘোষণায় বহু কণ্ঠস্বর উঠেছিল। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 9-330।